বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 22 ফেব্রুয়ারি, 9 ফাল্গুন এবং ফার্সি 3 ইসফান্দ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধির বক্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লোহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন, বিশ্বব্যাপী প্রতিক্রিয়া। ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন তার দেশ দুর্দিনে প্রতিবেশী দেশগুলোর কাছে নিজের বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনের জন্য 10 জনের নাম চূড়ান্ত করতে যাচ্ছে সার্চ কমিটি, আবারও সমালোচনা করল বিএনপি। এবং ভারতে ছাত্রনেতা আনিসের মৃত্যুর ঘটনায় কলকাতা উত্তাল, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধরপাকড়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। পূর্ব ইউক্রেনের রুশপন্থী অস্ত্রধারীদের নিয়ন্ত্রিত 2 অঞ্চল দোনেস্ক ও লোহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন একসময় রাশিয়ার ভূমি ছিল। তিনি আত্মবিশ্বাসী যে রাশিয়ার জনগণ তার এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে। ক্রেমলিন জানিয়েছে, জার্মানি ও ফ্রান্সের নেতাদের ফোন করে পুতিন তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এরপর ডিক্রিতে সই করে তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেন। টেলিভিশন ভাষণের আগে দোনেস্ক ও লোহানস্ক অঞ্চলের নেতাদের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার চুক্তিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনকে বিদেশিরা চালাচ্ছে অভিযোগ করে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সংবিধানে দেশটিতে বিদেশি সেনা উপস্থিতি নিষিদ্ধ থাকলেও বর্তমানে সেদেশে নেটোর প্রশিক্ষণ শিবির রয়েছে, যার অর্থ ইউক্রেনে বিদেশি সেনা উপস্থিতি রয়েছে। নেটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তির ফলে রাশিয়ার নিরাপত্তা আরও বেশি হুমকিগ্রস্ত হবে জানিয়ে পুতিন বলেন, ইউক্রেনে মার্কিন ক্ষেপণাস্ত্র স্থাপিত হলে রাশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ড এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে যাবে।
এদিকে পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও নেটো জোট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ওই দুই অঞ্চলে যে কোনো ধরনের পুঁজি বিনিয়োগ, ব্যবসা বা অন্য কোনো ধরনের লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তার এই সংক্রান্ত নির্দেশে বলা হয়েছে, যে কেউ এই নির্দেশ লঙ্ঘন করবে তাকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট বাইডেন বিষয়টি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে আধা ঘণ্টা টেলিফোনে কথা বলেছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের মুখপাত্র স্টেফান ডুজারিক বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের পদক্ষেপ ইউক্রেনের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং একই সঙ্গে জাতিসংঘ ঘোষণার পরিপন্থী। তিনি সব পক্ষকে উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক পন্থায় সমস্যার সমাধান করার আহ্বান জানান। এদিকে ইউরোপীয় ইউনিয়ন এক প্রতিক্রিয়ায় বলেছে, ইউনিয়নভুক্ত দেশগুলো ঐক্যবদ্ধভাবে ইউক্রেনের পাশে দাঁড়াবে এবং রাশিয়ার বিরুদ্ধে জবাব দেবে। এছাড়া নেটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ রুশ প্রেসিডেন্ট পুতিনের পদক্ষেপকে ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লঙ্ঘন ঘোষণা করে বলেছেন, এর ফলে পূর্ব ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে 2015 সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়বে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশ দুর্দিনে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর কাছে নিজের বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। তিনি গতকাল কাতার সফরে গিয়ে রাজধানী দোহায় স্বাগতিক দেশের আমির শেখ তামিম বিন হামাদ আলী সানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। রাইসি বলেন, ইরান প্রমাণ করেছে দেশটি সবসময় স্বাধীনচেতা দেশগুলোর স্বার্থ রক্ষা করতে এগিয়ে আসে। 2017 সালের জুন মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির উপর কঠোর অবরোধ আরোপ করেছিল। সে সময় কাতার খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির চরম সংকটে পড়লে দোহার প্রতি তেহরান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ওই ঘটনার পর ইরান ও কাতারের সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। পরবর্তীতে 2021 সালে সৌদি আরব কাতারের উপর থেকে অবরোধ তুলে নিলেও তেহরানের সঙ্গে দোহার সম্পর্কে ঘনিষ্ঠতা কমেনি, বরং বেড়েছে। প্রেসিডেন্ট রাইসি সোমবার শেখ তামিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ইরান সাম্প্রতিক সময়ে দুটি যুদ্ধে বিজয়ী হয়েছে। এর একটি হচ্ছে সন্ত্রাস বিরোধী যুদ্ধে এবং অপরটি আমেরিকার সর্বোচ্চ অর্থনৈতিক চাপ। মধ্যপ্রাচ্য অঞ্চল সাম্রাজ্যবাদীদের আধিপত্য থেকে বেরিয়ে নতুন যুগে প্রবেশ করেছে বলেও মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে নতুন একটি নির্বাচন কমিশন গঠনের জন্য আজ 10 জনের নাম চূড়ান্ত করতে যাচ্ছে সার্চ কমিটি। এদিকে বিএনপি মহাসচিব বলেছেন, সার্চ কমিটি গঠন করা হয়েছে জনগণকে বোকা বানানোর জন্য। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের নতুন একটি নির্বাচন কমিশন বা ইসি গঠনের জন্য 10 জনের নাম চূড়ান্ত করতে আজ মঙ্গলবার বিকেলে বৈঠকে বসেছে সরকার গঠিত সার্চ কমিটি। কমিটি গত রোববারের বৈঠকে দীর্ঘ তালিকা কাটছাট করে 12-13 জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। এর মধ্যে থেকে আজ 10 জনের নাম চূড়ান্ত করা হচ্ছে। এরপর 24 তারিখ এই তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে। অতঃপর রাষ্ট্রপতি একজন প্রধান নির্বাচন কমিশনার সহ 5 জনের নাম ঘোষণা করবেন। এদিকে সার্চ কমিটির একটি সূত্র জানায়, সংক্ষিপ্ত তালিকায় সামরিক ও বেসামরিক সাবেক আমলা, সাবেক বিচারক ও শিক্ষকদের নাম রয়েছে। তবে প্রধান বিরোধী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আগে থেকেই আশঙ্কা প্রকাশ করে আসছে যে আওয়ামী লীগ আবারও ক্ষমতাসীন হওয়ার জন্য তাদের পছন্দ মতো করেই একটি তাবেদার কমিশন গঠন করবে। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে কৃষক দলের এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন আইন প্রণয়ন করে একটা সার্চ কমিটি গঠন, এটা করা হয়েছে জনগণকে বোকা বানানোর জন্য। বিদায়ী সিইসি নুরুল হুদার মতো ব্যক্তিদের নামের তালিকাই সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। মির্জা ফখরুল বলেন, এই সরকার বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে তছনছ করে দিয়েছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এজন্য তার বিচার হতে হবে। এর আগে সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষ থেকে দাবি করা হয়েছে 10 জনের চূড়ান্ত তালিকা তৈরি করে রাষ্ট্রপতির কাছে পাঠানোর 3 দিন আগে তা জনগণের অবগতির জন্য প্রকাশ করতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান ঢাকা।
ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, উত্তরপ্রদেশে যুবকদের সম্মান পাওয়া উচিত ছিল, কিন্তু এখানে পশুরা সম্মান পাচ্ছে। তিনি আজ রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে এ মন্তব্য করেন। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, উত্তরপ্রদেশের কৃষকরা স্লোগান দিচ্ছেন দিনে তারা কৃষিকাজ করবেন এবং রাতে তারা ক্ষেত পাহারা দেবেন। উত্তরপ্রদেশে কসাইখানা বন্ধ এবং গরু জবাই নিষিদ্ধ হওয়ায় গরুর পাল কৃষকদের ফসল নষ্ট করে দেয়, তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে বাসা ছেড়ে রাত জেগে ফসলের জমি পাহারা দিতে হচ্ছে কৃষকদেরকে। ওয়াইসি বলেন, বিজেপি বিদ্বেষ ছড়িয়েছে, কিন্তু আমাদের ভাগিদারী মোর্চা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা ঘৃণার অবসান ঘটাব। এদিকে ভারতের ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে কলকাতা। আজ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, এ সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার আমতার বাসিন্দা সাবেক ছাত্রনেতা আনিস খানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আলিয়া বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করায় রাজধানী কলকাতা কার্যত উত্তাল হয়ে উঠেছে। আজ মঙ্গলবার প্রতিবাদী ছাত্ররা ওই ইস্যুতে মহাকরণ অভিযান কর্মসূচি পালন করায় কলকাতার বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি এবং সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল প্রতিহত করতে পুলিশের পক্ষ থেকে অনেক জায়গায় ব্যারিকেড করে রাখা হয়। কয়েকটি জায়গায় ব্যারিকেড ভেঙে প্রতিবাদী ছাত্রছাত্রীদের মিছিল এগিয়ে যায়। পরবর্তীতে এক সময় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে তীব্র বচসা ও তুমুল ধস্তাধস্তি হয়। এ সময় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের ধরপাকড় শুরু করে পুলিশের গাড়িতে নিয়ে যায়। অন্যদিকে আনিস খানের অস্বাভাবিক মৃত্যু তদন্তে নেমে আজ মঙ্গলবার সকালে হাওড়ার আমতা থানার কর্মকর্তা সহ দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে গতকাল সোমবার বিশেষ তদন্ত টিম সিট গঠন করে তাদেরকে 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে পুলিশ কর্মীদের সাময়িক বরখাস্তের ঘটনাকে নাটক বলে অভিহিত করেছেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী এমপি। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারের দাবি, আনিস খানকে খুন করেছে পুলিশ। তিনি এ ব্যাপারে হাওড়া গ্রামীণ ক্ষেত্রের এসপি ও অতিরিক্ত এসপিকে সাসপেন্ড ও গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। অধিকৃত ইসরায়েল ভিত্তিক ইসলামিক মুভমেন্টের প্রধান শেখ রায়েদ সালা বলেছেন, শত ষড়যন্ত্র আগ্রাসন সত্ত্বেও বাইতুল মুকাদ্দাসেরই জয় হবে। তিনি আজ নাবলুজ শহরে বিশ্ব কুদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। রায়েদ সালা আরও বলেন, ইতিহাসে সবসময় বাইতুল মুকাদ্দাসের বিজয় হয়েছে, কিয়ামত পর্যন্ত এই বিজয়ের ধারা অব্যাহত থাকবে। এ নেতা বলেন, বাইতুল মুকাদ্দাস ও মসজিদুল আকসা মুসলিম বিশ্বের প্রধান ইস্যু এবং এক্ষেত্রে অবহেলা মানেই মুসলিম বিশ্বের আত্মহত্যা। ইসলামিক মুভমেন্টের প্রধান রায়েদ সালা মসজিদুল আকসায় বেশি বেশি অবস্থান করার উপর জোর দেন। এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাত ইহুদিবাদ ইসরায়েলের সামরিক আগ্রাসনের কথা উল্লেখ করে বলেছেন, ইহুদিবাদীদের এই আগ্রাসনের বিরুদ্ধে জবাব দেওয়ার বৈধ অধিকার দামেস্কের রয়েছে। ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে তারা ঠিকই একসময় বুঝতে পারবে যে সিরিয়া তার জবাব দেওয়ার ক্ষমতা রাখে। বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার চলমান সংকট সমাধানের ক্ষেত্রে রাজনৈতিক ও কূটনৈতিক পন্থা অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা নিশ্চিত করতে হবে। মার্কিন অস্ত্র কোম্পানি লকহিড মার্টিন এবং রেইথনের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি চুক্তি করার পর মার্কিন এ দুটি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থা নিল বেইজিং সরকার। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে নিষেধাজ্ঞা আরোপের কথা জানান। তিনি বলেন, তাইওয়ানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য তাইপের কাছে $10 কোটি সামরিক সরঞ্জামাদি বিক্রি করেছে লকহিড মার্টিন ও রেইথন। এজন্য এই দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, পিয়ংইয়ং এবং বেজিং একসাথে মিলে আমেরিকার হুমকি ও শত্রুতাপূর্ণ নীতিকে ব্যর্থ করে দেবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রোডং সিনমন আজ এখবর দিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার 6 মাস পর আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি তালেবানের সঙ্গে অব্যাহত যোগাযোগ এবং আফগানদের মধ্যে সংলাপকে সর্বোত্তম পন্থা হিসেবে অভিহিত করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসেন।
তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার 6 মাস পর আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি তালেবানের সঙ্গে অব্যাহত যোগাযোগ এবং আফগানদের মধ্যে সংলাপকে সর্বোত্তম পন্থা হিসেবে অভিহিত করেছেন। কেননা এতে আফগানিস্তানের সব পক্ষ এবং আন্তর্জাতিক সমাজের স্বার্থ রক্ষিত হবে। আফগানিস্তান বিষয়ক মার্কিন দূত টমাস ওয়েস্ট বলেছেন, তালেবানের অস্থায়ী সরকারের বিকল্প দেখতে হলে আফগানদের মধ্যে জাতীয় সংলাপের প্রয়োজন রয়েছে, যে ব্যাপারে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আফগানিস্তানের শাসন ক্ষমতায় অবশ্যই সেদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে উল্লেখ করে মার্কিন প্রতিনিধি আরও বলেছেন, এমনকি আফগানিস্তানের কোনো দপ্তরে পরিচালনা পদে একজন নারীও নেই। এছাড়া বেশিরভাগ সরকারি পদ বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে, অথচ সেসব জায়গায় বিশেষজ্ঞ বা দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেছেন, আফগানিস্তানের শিক্ষা প্রশিক্ষণ ক্ষেত্র উন্নয়নে যে কথাবার্তা চলছে তাতে আশার আলো দেখা দিলেও তালেবান শাসনের বিষয়ে এখন পর্যন্ত কোনো ফলাফলে পৌঁছা সম্ভব হয়নি। পর্যবেক্ষকরা বলছেন, তালেবানের সঙ্গে অব্যাহত যোগাযোগের উপকারিতা সম্পর্কে আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধির এই বক্তব্য থেকে বোঝা যায় আফগানিস্তানে তালেবান শাসনের ব্যাপারে হোয়াইট হাউস ইতিবাচক মনোভাব পোষণ করে। গত আগস্ট মাস থেকে তালেবান আফগানিস্তান শাসন করে আসছে। এরপর এই প্রথম আমেরিকার কোনো কর্মকর্তা তালেবানের সঙ্গে কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বক্তব্য দিলেন। এর আগে ধারণা করা হচ্ছিল আমেরিকার বিভিন্ন দাবি দাওয়া পূরণ করা না হলে তালেবান শাসনকে তারা কোনোভাবেই স্বীকৃতি দেবে না, কিন্তু এখন তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে ওই নীতি থেকে তারা সরে এসেছে। মার্কিন এই কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত অস্থায়ী সরকারকে অবশ্যই জাতীয় সংলাপের মাধ্যমে স্থায়ী ও অংশগ্রহণমূলক সরকার ব্যবস্থায় প্রবর্তন করতে হবে। তার এই বক্তব্য থেকে একটি টেকসই সরকার গঠনে তালেবানের প্রতি হোয়াইট হাউসের সবুজ সংকেত হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রতিনিধির এই বক্তব্য থেকে বোঝা যায় তারা আসলে তালেবানের সঙ্গে বিরোধ মেটানোর চেষ্টা করছে। তাই প্রশ্ন উঠেছে, তবে কি তালেবানের বিষয়ে মার্কিন অবস্থানে পরিবর্তন হচ্ছে?
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ থেকে আবার খুলে দেওয়া হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির
পাঠানো একটি প্রতিবেদন।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দেশের মাধ্যমিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ায় উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ।
আমি অনেক খুশি, অনেকদিন পরে স্কুল খুললো,
সামনে আমাদের এসএসসি পরীক্ষা,
সবার মধ্যে একটা প্রাণ ফিরে আসছে দেখতেই পাচ্ছেন এখানে ক্যাম্পাসে, একটু চিল্লা চিল্লি হুল্লোড় হচ্ছে।
শিক্ষার্থী এবং শিক্ষকগণ স্বীকার করেছেন, শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে পাঠদান এবং শিক্ষা গ্রহণের বিকল্প হিসাবে ভার্চুয়াল বা অনলাইনে ক্লাস তেমন কার্যকর, আনন্দদায়ক এবং প্রাঞ্জল হতে পারেনি।
অনলাইনে ক্লাস করছে, কিন্তু আসলে অনলাইনে ক্লাসটা অফলাইনের মতো খুব একটা হয় না।
অনলাইনে যতই পড়ুক, সরাসরি ক্লাসে বা পাঠদান আমরা করতে না পারলে আমরা যেমন আনন্দ পাই না, ওরাও ক্লাস না করে আনন্দ পাচ্ছে, সেটা হারে হারে টের পাওয়া গেছে।
করোনা পরিস্থিতির কারণে আমাদের ভার্চুয়ালি ক্লাস নিতে হয়েছে, কিন্তু সেখানে আমরা ক্লাস নিয়েছি, কিন্তু আমাদের ওখানে প্রাণ ছিল না।
শিক্ষকগণ মনে করেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা করে সময় মতো সিলেবাস সম্পন্ন করাটাই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
আমাদের এখন বড় চ্যালেঞ্জ হলো তাদের এই স্বাস্থ্য সুরক্ষাটা যেমন মানানো এবং তার সাথে আমার সিলেবাসটা কমপ্লিট করা।
করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে এবং 2 ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীরাই আজ শ্রেণীকক্ষে ফিরেছে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ জানিয়েছেন, 12 বছরের কম বয়সী ছাত্রছাত্রীরা যারা টিকার আওতায় আসেনি তারাও স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীকক্ষে যোগ দেবেন।
তারা টিকার আওতায় এখনো আসছে না, এটা আমরা জানি, যেহেতু WHO এখনো আমাদেরকে সেই অনুমোদন দেয় নাই। অনুমোদন দিলে আমরা তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা নিব। এখন তারা আসবে, মাস্ক পরবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে আগামী 2 মার্চ, তবে আপাতত বন্ধ থাকছে প্রাক প্রাথমিক বিদ্যালয় সমূহ। উল্লেখ্য, দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ খোলার আগে 20 দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মা উশি। এদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি বলেছেন, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ রাখতে চায় না, তবে শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের ঘটনাবলী, বিশেষ করে তালেবান গোষ্ঠী ওই দেশটির ক্ষমতা নেয়ার পর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা IS জঙ্গিদের একের পর এক হামলায় শুধু যে শত শত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে তাই নয়, একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তাও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো হুমকির মুখে রয়েছে এবং তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ সংক্রান্ত ধারাবাহিক আলোচনার আজকের অনুষ্ঠানেও আমরা পাকিস্তানে উগ্র ওয়াহাবি সালাফি গোষ্ঠীর প্রভাব বিস্তারের কারণ ও তাদের প্রতি কয়েকটি আরব দেশের পৃষ্ঠপোষকতার বিষয়টি তুলে ধরব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা আফগানিস্তান ও পাকিস্তানে উগ্র গোষ্ঠীগুলোকে সৌদি আরবের আর্থিক ও অন্যান্য সহযোগিতার বিষয়টি তুলে ধরেছিলাম। এছাড়া বিভিন্ন কৌশলে উগ্র সালাফি মতবাদ প্রচারে সৌদি আরবের কৌশল নিয়েও আমরা কথা বলেছি। ইরানের আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক জনাব শাফি এ ব্যাপারে বলেছেন, সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে বেলুচিস্তান সহ পাকিস্তানের বিভিন্ন স্থানে আফগান শরণার্থীদের মধ্যে ব্যাপক কাজ করেছিল সৌদি ওয়াহাবি সালাফিরা। তারা সেখানে ক্যাম্প প্রতিষ্ঠা করে অর্থ সহায়তা দিয়ে সালাফি মতবাদের প্রচার চালায়। একই সঙ্গে তারা এসব শরণার্থী ক্যাম্পে সালাফি চিন্তাধারার বই সরবরাহ করে বক্তব্য দিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও দেখিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিত।
পাকিস্তানে উগ্র ওয়াহাবি সালাফি চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার কাজে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক অনেক বড় ভূমিকা রেখেছিল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর শাসনামলে সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ব্যাপক উন্নয়ন ঘটে এবং এরপর জেনারেল জিয়াউর রহমানের শাসনামলে ইসলামাবাদ রিয়াদ সম্পর্ক চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়। সৌদি ওয়াহাবি সালাফিরা 1989 সালে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে আফগান শরণার্থী শিবিরে মানবিক সাহায্য ও শিক্ষাদান কর্মসূচির নামে আদ দাওয়া আল ইসলামিয়া এবং মক্কা আল মোকাররমা আল খেইরিয়া সহ আরও বেশ কিছু দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলে, যাদের মাধ্যমে অর্থ সহায়তার পাশাপাশি উগ্র সালাফি চিন্তাধারার প্রচার চালাত। অন্যদিকে পাকিস্তানের অন্যান্য এলাকাও দেওবন্দ ও ওয়াহাবি মতবাদ প্রচারের মাধ্যমে গড়ে তোলা হয় বিভিন্ন উগ্র জঙ্গি গোষ্ঠী। এখানেও সৌদি আরবের বিরাট ভূমিকা রয়েছে।
সৌদি সরকার পাকিস্তানের বিভিন্ন এলাকা ও আফগান শরণার্থী শিবিরে দাতব্য কেন্দ্র প্রতিষ্ঠা ও অর্থ সহায়তা দিত। এর পাশাপাশি আরব ইসলামপন্থীরাও ইসলাম ও কমিউনিজমের মধ্যকার যুদ্ধে অংশগ্রহণের জন্য পাকিস্তানে যেত। সামরিক প্রশিক্ষণ নিয়ে তারা সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের জন্য আফগানিস্তানের মুজাহিদদের সঙ্গে যোগ দিত। সে সময় খুব অল্প সময়ের মধ্যে আরব যোদ্ধার সংখ্যা 20,000 ছাড়িয়ে যায়। আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে আরব স্বেচ্ছাসেবী বাহিনী গঠনে যারা ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ডক্টর আবদুল্লাহ ইউসুফ আজম, যিনি কিনা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রামে ভূমিকা রেখেছিলেন। তিনি ধর্মীয় বিষয়ে লেখাপড়া করেন এবং ইসলামী ফিকা নিয়ে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
ডক্টর আবদুল্লাহ ইউসুফ আজম এই ধর্মীয় ফতোয়া জারি করে আফগান যুদ্ধে অংশগ্রহণ করাকে ওয়াজিব ঘোষণা করে এতে যোগ দেওয়ার জন্য সারা বিশ্বের মুসলিম যুবকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি 1984 সালে পাকিস্তানের পেশোয়ার এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় মুজাহিদদের সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য মাস্তাব আল খাদামে নামক প্রতিষ্ঠান স্থাপন করেন। সেখানে তিনি আর্থিক যোগানের পাশাপাশি স্বেচ্ছাসেবী বাহিনীর সামরিক প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি তদারকি করেন। বিভিন্ন মুসলিম দেশ থেকে আসা যুবকদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আফগানিস্তানে পাঠানো হতো। আমেরিকাসহ অন্তত 35টি দেশে মাকতাব আল খাদামের শাখা রয়েছে। আফগানিস্তানের যুদ্ধে বিভিন্ন দেশ থেকে মুজাহিদদের সংগ্রহ করার ক্ষেত্রে আরও যারা ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মিশরের জামাআত ইসলামী দলের অন্যতম নেতা শেখ ওমর আব্দুর রহমান। 1989 সালে অজ্ঞাত ব্যক্তিদের হাতে ডক্টর আবদুল্লাহ ইউসুফ আজম নিহত হওয়ার পর শেখ ওমর আব্দুর রহমান মুজাহিদের আধ্যাত্মিক নেতায় পরিণত হন।
এছাড়া সৌদি আরবের ধনকুবের ওসামা বিন লাদেনও বিভিন্নভাবে আফগান মুজাহিদদের অর্থ সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সৌদি আরবের আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে নগর প্রকৌশল বিষয়ে পড়াশোনা করা অবস্থায় আবদুল্লাহ আজম, হাসানুল বান্না, মওদুদি এবং সাইয়েদ কুতুবের মতো বিখ্যাত ইসলামী ব্যক্তিত্বদের চিন্তাধারার সঙ্গে পরিচয় লাভ করেন। তাদের জিহাদি চেতনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ত্যাগ করে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাকিস্তানে প্রবেশ করেন। পাক আফগান সীমান্তবর্তী পেশোয়ারের মুজাহিদদের সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত মাকতাব আল খাদামা নামক প্রতিষ্ঠানে ওসামা বিন লাদেন বিপুল অর্থ দান করেন। এছাড়া পাকিস্তান ও আফগানিস্তানে বহু সংখ্যক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রেও তিনি বড় ভূমিকা রাখেন।
আরব বিশ্বে উগ্র ইসলামী চিন্তাবিদ হিসেবে পরিচিত আরেক ব্যক্তি হচ্ছে আইমান আল জাওয়াহেরি। তিনিও ওসামা বিন লাদেনের চিন্তাধারায় প্রভাবিত হয়েছিলেন। পেশায় তিনি একজন চিকিৎসক এবং তার পিতা কায়রো বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপক ছিলেন। আইমান আল জাওয়াহেরির দাদা ছিলেন আল আজহার মসজিদের ইমাম এবং তার এক চাচা ছিলেন আরব লীগ জোটের প্রথম মহাসচিব। আইমান আল জাওয়াহেরির আগমনের পর আল কায়দা গোষ্ঠী চরম উগ্রবাদের দিকে ঝুঁকে পড়ে এবং প্রকাশ্যেই বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষক ফাওয়াজ জার্জেসের মতে, আফগানিস্তানের যুদ্ধ তখনই ইসলামিককরণ ও জিহাদে রূপ নেয় যখন এতে ওয়াহাবি সালাফি চিন্তাধারার প্রবেশ ঘটে এবং মুসলিম ব্রাদারহুডের সামরিক শাখা এতে যোগ দেয়। তার মতে, মিশরের উগ্র ইসলামপন্থী গ্রুপের সঙ্গে উগ্র ওয়াহাবি সালাফি চিন্তাধারার মিশ্রণ ঘটায় গত কয়েক দশকে আফগানিস্তানে বিভিন্ন উগ্র গোষ্ঠীর উদ্ভব ঘটেছে। অর্থাৎ আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যুদ্ধ শেষ পর্যন্ত উগ্র পন্থায় রূপ নেয়।
তো শ্রোতাবন্ধুরা, আফগানিস্তানে উগ্র সালাফি গোষ্ঠীর প্রভাব বিস্তার সংক্রান্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বের আলোচনায় আমরা আফগানিস্তানে দায়েশ বা আইএস জঙ্গিদের উত্থানের কারণ সম্পর্কে কথা বলব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 5 ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, ইউক্রেন সংকট, পুতিনের ঘোষণার পর তেলের দাম বাড়ছে, শেয়ার বাজারের সূচক পড়ছে। দৈনিক প্রথম আলো, রাশিয়ার পদক্ষেপ ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন, জাতিসংঘ প্রধান। দৈনিক ইত্তেফাক, যে মুসলিম দেশ ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিতে যাচ্ছে। দৈনিক যুগান্তর, গ্যাস বিদ্যুৎ ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। দৈনিক মানব জমিন, 26 ফেব্রুয়ারির পরও প্রথম ডোজ চলবে, স্বাস্থ্যমন্ত্রী। দৈনিক কালীকণ্ঠ। এবার ভারতের শিরোনাম, আমার সঙ্গে টেলিভিশন বিতর্কে বসুন, সরাসরি মোদীকে প্রস্তাব ইমরানের। দৈনিক সংবাদ প্রতিদিন, আনিসের দোষীদের শাস্তির দাবিতে পথে পড়োয়া, বিক্ষোভ বাড়ছে শহরে। দৈনিক আজকাল, কেন এসেছেন দিদিকে সিবিআই ডাকতে বলুন, বাড়িতে সিট ঢুকতেই বললেন আনিসের বাবা। দৈনিক আনন্দবাজার পত্রিকা। শিরোনামের পর এবার কয়েকটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে বিভিন্ন স্থানে সংঘর্ষ, এ খবর দিয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে অমর 21 ফেব্রুয়ারি বা শহীদ দিবস অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে পালিত হলো, এর গুরুত্ব কি, এর মর্যাদাটা কি, এটা যদি কেউ বুঝতে পারে তাহলে আমার মনে হয় যে এই ধরনের মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘাত সংঘর্ষে জড়িত হতে পারে না। 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষার জন্য যে আকাঙ্ক্ষা আকুতি নিয়ে মানুষ জীবন দিয়েছিল এবং পরবর্তীতে এই ভাষা আন্দোলন আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে কি ভূমিকা রেখেছে, এই বিষয়গুলো জানা প্রয়োজন। যারা জানে না তারা মূলত এই ধরনের সংঘাত সংঘর্ষে জড়িয়েছে এবং এরা প্রকৃতপক্ষে নেতৃত্বের লোভে লোভাতুর, এদের ভেতরে নেতৃত্বের খাহিশ প্রচন্ড, এ কারণে এরকম সংঘর্ষ সংঘাতে জড়ায়। কে আগে ফুল দেবে, কার চেহারা টেলিভিশনের ক্যামেরায় দেখানো যাবে, এবং এই তৎপরতা দেখিয়ে দলের হাইকমান্ডের কাছে ভালো হওয়া যাবে, ঘনিষ্ঠ হওয়া যাবে, পরবর্তী পদ পজিশন পাওয়া যাবে, নেতা হওয়া যাবে, এই টার্গেট থেকে এই সমস্ত মানুষ এই রকমের সংঘর্ষ সংঘাতে জড়ায়। এদের ভেতরে প্রকৃতপক্ষে না আছে দেশপ্রেম, না আছে ভাষার প্রতি কোনো ভালোবাসা।
জনাব সিরাজুল ইসলাম, ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এই পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন?
জি, ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি এলাকা হচ্ছে দনেস্ক এবং লুহানস্ক, এই দুটো এলাকা এবং তার সাথে আরো কিছু এলাকা মিলে যে একটি প্রজাতন্ত্র হয় সেটার নাম হচ্ছে দনবাস। এই দনবাস এলাকাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমি মনে করি রুশ প্রেসিডেন্ট এই স্বীকৃতির মাধ্যমে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদেরকে একটা রাজনীতির বেড়া জালে আটকে ফেলেছেন। পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার বিরুদ্ধে হুমকি ধমকি দিচ্ছে, যুদ্ধ করবে, নিষেধাজ্ঞা দেবে, আরো বহু কিছু, তখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কিন্তু একেবারেই চুপ, ঠান্ডা মাথায় তিনি সবকিছু করছেন। যখন বলা হচ্ছে যে রাশিয়া ইউক্রেন দখল করে নেবে, হামলা চালাবে, আগ্রাসন চালাবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন একেবারেই রাজনীতির মার পেয়েছে। ইউক্রেনের এই অঞ্চলকে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দিয়ে তিনি দেখিয়ে দিলেন যে রাশিয়ার সেনারা ইউক্রেনে হামলা চালাতে প্রস্তুতি নেয়নি। পাশাপাশি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাবে বলে আমেরিকা এবং তার মিত্ররা যে কথা বলে আসছে সেটিকেও মিথ্যা প্রমাণিত করে দিল। অথচ রাশিয়া কিন্তু প্রকারান্তরে ইউক্রেনের ভেতরেই ঢুকে গেল। দনবাস এলাকাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সেখানকার নিরাপত্তা রক্ষার জন্য প্রেসিডেন্ট পুতিন তার দেশের সেনাবাহিনীকে দনবাস এলাকায় মোতায়েন করার জন্য নির্দেশ দিয়েছে। তার মানে হচ্ছে রুশ সেনা এখন দনবাসে অবস্থান নেবে এবং তারা সেখানে শান্তি শৃঙ্খলা দেখবে। তার মানে হচ্ছে যে ইউক্রেনের ভিতরে এখন রাশিয়ার সেনা অবস্থান। এটি পুতিনের অনেক বড় রাজনৈতিক চাল এবং এই চালের কাছে মূলত পশ্চিমা বিশ্ব হেরে গেল।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, সিটকে আলাদা করে বয়ান দিতে চাননি আনিসের বাবা। আনিস মৃত্যুর তদন্তে সিট গঠন করার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করতে যাননি তিনি। ছেলের মৃত্যুর তদন্ত করতে আসা সিটকেই এবার প্রশ্ন করলেন মৃত ছাত্রনেতা আনিসের বাবা। তিনি বললেন, দিদি আমাদের মুখ্যমন্ত্রী, ওকে অমান্য করব না, কিন্তু আপনাদের কেন পাঠাচ্ছেন? এ নিয়ে দ্বিতীয়বার রাজ্যের পুলিশ এবং প্রশাসনের তদন্ত প্রক্রিয়ার উপর অনাস্থা জানালেন তিনি। সোমবারে আনিস মৃত্যুর তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মঙ্গলবার বিকেলে আমতায় আনিসের বাড়িতে পৌঁছান আনিস মৃত্যু রহস্যের বিশেষ তদন্তকারী দল সিটের সদস্য মিরাজ খালিদ এবং ধ্রুবজ্যোতি দে। ঘটনাস্থল এবং আশপাশের এলাকা পরীক্ষা করার পর আনিসের পরিবারের সঙ্গে কথা বলতে এলে আনিসের বাবা তাকে প্রশ্ন করেন, আপনারা কেন এসেছেন, কতবার একই কথা বলবো, কার্যত সিটকে আলাদা করে বয়ান দিতে অস্বীকারই করেন তিনি। এদিকে দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, তিন দিন হয়ে গিয়েছে এখনো আনিস কাণ্ডে ধরা পড়েনি একজনও, কেন? এ প্রশ্ন তুলে পথে নামলেন পড়ুয়ারা। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিজেদের মতো করে প্রতিবাদ করছেন তারা। দাবি একটাই, আনিস কাণ্ডে দোষীদের সাজা দিতে হবে। এদিন আনিস কাণ্ডে প্রতিবাদ জানিয়ে মহাকরণ পর্যন্ত অভিযানে নামে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, যদিও গন্তব্যে পৌঁছানো হয়নি। পথে পার্ক সার্কাস ক্রসিং এ তাদের আটকে দেয় পুলিশ। পড়ুয়াদের আটকানোর জন্য প্রস্তুত হয়েছিল পুলিশ আগেই। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, মাস দুয়েক আগে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিপাকে পড়ে শত্রু ভারতের প্রশস্তি গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এবার ফের দুদেশের সম্পর্কের দূরত্ব মেটাতে আগ্রহ প্রকাশ করলেন ইমরান। তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিভিশন বিতর্কে অংশ নিতেও রাজি তিনি। রাশিয়ায় একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন পাক প্রধানমন্ত্রী। ঠিক কি বলেছেন ইমরান? প্রায় 23 বছর পরে রাশিয়া সফরে যাচ্ছেন কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রী। বুধবার ইমরানের রাশিয়ায় পৌঁছানোর কথা, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। রাশিয়া সফরের প্রাক্কালে সাক্ষাৎকারে ইন্দো পাক সম্পর্ক নিয়ে বলতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিভিশনে বিতর্কে অংশ নিতে চাই। আমার মনে হয় এমন একটি বিতর্কের ফলে উপমহাদেশের কোটি কোটি মানুষের উপকার হবে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশ্চা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি গল্প। গল্পটি এরকম, এক শিকারী একদিন ঘন বন জঙ্গলের ভেতর দিয়ে শিকারে যাচ্ছিল। তার হাতে ছিল শিকারের সকল সরঞ্জাম, মানে তুন, তীর, ধনুক ইত্যাদি। ভীষণ ক্লান্ত ছিল সে, ঘাম দর দর করে পড়ছিল তার কপাল বেয়ে। তাই খানিক দাঁড়ালো বিশ্রাম নেয়ার উদ্দেশ্যে। কাঁধ থেকে তীর ধনুক খুলে রাখলো মাটিতে, পুরো চেহারার ঘামটুকু একবার মুছে নিয়ে পরিচ্ছন্ন হলো। এরপর এদিক ওদিক তাকালো, শিকারের কোনো খবরই নেই।
এমনকি একটা কাক পক্ষীকেও উড়তে দেখা গেল না। বিরক্ত হয়ে অস্ফুট স্বরে গো গো করে বলল, আজকের দিনটা একদম ভালো না, শিকার যে আজ কোথায় চলে গেল, কি আর করা। কিছুক্ষণ ভেবে চিনতে সিদ্ধান্ত নিল বাসায় ফিরে যাবে। এমন সময় হঠাৎ করেই ঘাসের মাছ থেকে একটা শব্দ ভেসে এলো তার কানে। সাথে সাথে সে তার তীর ধনুক মাটি থেকে তুলে নিয়ে প্রস্তুত হয়ে গেল এবং এক কোণে গিয়ে লুকিয়ে পড়ল। খুব সাবধানতার সাথে কান পেতে রইল সে। ঘাসের ভেতর থেকে আবারও যেন পায়ের শব্দ ভেসে এলো। বাকি গল্পে যাবার আগে মিউজিক বিরতিতে যাওয়া যাক। আপনাদের সঙ্গ যথারীতি কামনা করছি।
হ্যাঁ, যথার্থই পায়ের শব্দ। একটু পরে লম্বা লম্বা ঘাসের ভেতর থেকে ঠিকই বেরিয়ে এলো ফুট ফুটে একটা হরিণ। হরিণটা তার নিজস্ব কল্পনা আর দুনিয়ার মাঝেই ডুবেছিল। এদিক ওদিক তাকাবার চিন্তাও করল না। হেলে দুলে আপন মনে গর্ব অহংকারের সাথে সে তার পথ চলছিল। হরিণের ভাবসাব দেখে শিকারির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। আনমনে বলল, চমৎকার শিকার, কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। ধীরে ধীরে তুন থেকে তীর নিয়ে ধনুকে লাগালো। শিকারি জানত মৃদু শব্দেও শিকার পালিয়ে যাবে, তাই ধনুকের তীরটাকে সতর্কতার সাথে সমস্ত শক্তি দিয়ে মারল হরিণকে লক্ষ্য করে। তীর সোজা গিয়ে বিঁধল একেবারে হরিণের বুকে। হরিণটা কোনো রকম নড়াচড়া না করে মাটিতে লুটিয়ে পড়ল।
শিকারি দৌড়ে গিয়ে হরিণের বুক থেকে তীরটা টেনে বের করল। হরিণের দেহটা কাঁধে তুলে নিয়ে আনন্দে গান গাইতে গাইতে বাড়ির দিকে রওনা হল। বাসা খুব বেশি দূরে ছিল না তার। চমৎকার একটি হরিণ শিকার করতে পেরে উৎফুল্ল সে। ক্লান্তির লেশ মাত্র আর তার মাঝে নেই এখন। বাড়ির দিকে ফেরার মাঝে আবারও একটা খসখস শব্দ তার কানে এলো। শিকারি দাঁড়িয়ে গেল, আশেপাশে সতর্কতার সাথে তাকালো, মনে মনে বলল আরেকটা হরিণ টরিণ হবে হয়তো, দরকার নেই আর শিকারের, একটাই যথেষ্ট। যাই হোক, বেশি হই হুল্লোড় না করাই ভালো, গান গাইব না আর।
শিকার করবে না বলে চিন্তা করলেও খানিক পরেই তার মনে হলো আরেকটা হরিণ শিকার করলে মন্দ কি, দ্বিতীয়টা বাজার বিক্রি করা যাবে, কিছু পয়সাপাতিও পাওয়া যাবে, প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ব্যবস্থা হয়ে যাবে। ব্যাস পাল্টে গেল সিদ্ধান্ত। কাঁধের উপর থেকে আস্তে করে শিকার করা হরিণটাকে মাটিতে রেখে আবারও তার তীর ধনুক প্রস্তুত করল। এমন সময় আবারও খস খস শব্দ শুনতে পেল। কান খাড়া করে শিকারি এদিক ওদিক তাকাতে লাগল। শিকারি অবশ্য পুরোপুরি প্রস্তুত ছিল দেখা মাত্রই হরিণটির বুকে তীর বসিয়ে দেবে, কিন্তু না, হরিণ নয়, সে দেখল বিশাল একটা বুনো শুকর তার দিকে ধেয়ে আসছে। বুনো শুকর খুবই হিংস্র। শিকারি দেরি না করে তার তীর ছুঁড়ল এবং তীর গিয়ে বিদ্ধ হল শুকুরের ঘাড়ে। শুকুরের গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হলো ঠিকই, কিন্তু লুটিয়ে পড়ল না শুকুর।
তীর খেয়েও ধেয়ে এলো শিকারের দিকে। শিকারি আরেকটা তীর মারল, কিন্তু ততক্ষণে শুকর পৌঁছে গেল শিকারির কাছে। শুকর আর শিকারির মধ্যে বেশ সংঘর্ষ হল, দুজনই মারাত্মকভাবে আহত হল, ব্যাপক রক্ত ঝরল উভয়ের শরীর থেকে। রক্ত যেতে যেতে শুকর এবং শিকারি উভয়ই একসময় নিস্তেজ হয়ে গেল। হরিণের লাশের সাথে আরও দুটি লাশ পড়ে গেল। তীর ধনুক তখনও শিকারির হাতে প্রস্তুত অবস্থায় ছিল। দেখে মনে হচ্ছিল এখনই বুঝি ছুড়ে মারবে। পুরো পরিবেশটাতে বিষাদময়তা ছড়ালো এই তিনটি লাশ। তিনটি লাশই কিছুক্ষণ আগেও জীবিত ছিল, শ্বাস প্রশ্বাস নিত, অথচ এখন সবাই নিথর নিস্তব্ধ। এরই মাঝে একটা ক্ষুধার্ত নেকড়ে এসে হাজির হলো সেখানে। তারপর কি হলো শুনব খানিক মিউজিক বিরতির পর।
তিনটি মৃতদেহ দেখে নেকড়ের বিশ্বাস হচ্ছিল না। এত খাবার, এত মাংস এক জায়গায় একসাথে, নেকড়ে সেগুলোর চারিদিকে পিত্রের মতো পায়চারি করল কিছুক্ষণ। কোনো রকম কষ্ট ছাড়াই এত এত শিকার পেয়ে খুশিতে নেকড়ে চিৎকার করে উঠল। হাসতে হাসতে বলল, হে ক্ষুধার্ত নেকড়ে, দেখ তোর রুজি মানে খাবার এসে গেছে, খেতে শুরু কর। এর পরপরই তার মাথায় একটা চিন্তা এলো। সে ভাবল, ভালো হয় আজ একটা খাবো, বাকি দুটোকে লুকিয়ে রাখবো। এভাবে কয়েকদিন শিকারের কষ্ট ছাড়াই খাবারের আয়োজন হয়ে যাবে, আরামে কাটানো যাবে কটা দিন। এখন একটা উপযুক্ত জায়গা খুঁজে বের করতে হবে লুকিয়ে রাখার জন্য, যাতে অন্য কোনো শিকারি প্রাণী দেখতে না পায়।
তবে প্রথমে দুপুরের খাবারটা খেয়ে নেওয়া যাক, বাকিটা লুকিয়ে রাখা যাবে। নেকড়েটা মৃত শিকারির দিকে গেল তাকে দিয়ে খাবার শুরু করার জন্য। শুরু করতে গিয়ে নেকড়ের চোয়াল লাগলো শিকারির হাতে প্রস্তুত তীরের সাথে। তীর তো তৎক্ষণাৎ বেরিয়ে এলো ধনুক থেকে আর তা ভালোভাবে আহত করলো নেকড়েকে। নেকড়ের চোখ বুঝে আসছিল, বুঝেই উঠতে পারছিল না কোত্থেকে কি ঘটে গেল। মাতালের মতো টলমল করে একটু হেঁটে যেতে লুটিয়ে পড়ল মাটিতে। তিনটি লাশ, তার পাশেই নেকড়ের লাশ। আহা, না দুপুরের খাওয়া খাওয়া হলো, না জমিয়ে রাখার আয়োজন হলো, সকল ইচ্ছায় অপূর্ণ রয়ে গেল নেকড়ের অন্তরে। এদিকে পড়ে রইল শিকারী হরিণ শুকর এবং খানিক দূরে নেকড়ের মৃতদেহ। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সবশেষে বিশ্ব সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব, তবে এর আগে হাতে থাকা আরও একটি খবর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেল মন্ত্রী জাওয়াদ ওজি বলেছেন, গ্যাস উৎপাদনকারী প্রধান কয়েকটি দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়ছে। তিনি জোর দিয়ে বলেন, সবকিছু ঠিক থাকলে আন্তর্জাতিক গ্যাসের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কাতারের রাজধানী দোহায় গতকাল গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামে জিইসিএফ এর মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠকে এসব কথা বলেছেন জাওয়াদ ওজি। পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন, বিশ্বব্যাপী প্রতিক্রিয়া। ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেছেন, তার দেশ দুর্দিনে প্রতিবেশী দেশগুলোর কাছে নিজের বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনের জন্য 10 জনের নাম চূড়ান্ত করতে যাচ্ছে সার্চ কমিটি, আবারও সমালোচনা করল বিএনপি। এবং ভারতে ছাত্রনেতা আনিসের মৃত্যুর ঘটনায় কলকাতা উত্তাল, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধর পাকড়। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ। ¶¶